দানিয়েল গ্রন্থ সংখ্যা ৭৮, চারটি ঘৃণ্য কাজের উন্মোচন,
লাউদিকীয় অডভেন্টবাদে বিদ্রোহের ঐতিহাসিক সমান্তরাল।
আমোরীয়দের ইতিহাসকে ব্যবহার করা হয়েছে উদাহরণ হিসেবে সেই সময়টি বোঝাতে যখন ঈশ্বরের ক্রোধ লাউদিকীয় অ্যাডভেন্টবাদের বিরুদ্ধে কার্যকর হয়। সিস্টার হোয়াইট নির্দেশ করেন যে তার শাস্তি কার্যকর করার ক্ষেত্রে ঈশ্বরের সময় নির্ধারণ শেষ দিনে, যখন ১,৪৪,০০০ জন সিল মোহর প্রাপ্ত হন, যেমন ছিল আমোরীয়দের ওপর তার ক্রোধ নেমে আসার সময়, তেমনই থাকে। তিনি বলেছেন, অলদো আমোরীয় জাতি তার মূর্তি পূজা ও পাপাচারের জন্য কুখ্যাত ছিল, তবু তাদের অন্যায়ের পাত্র তখনও পূর্ণ হয়নি। করুণাময় স্রষ্টা তাদের অন্যায়কে চতুর্থ প্রজন্ম পর্যন্ত সহ্য করতে রাজি ছিলেন। তারপর যদি কোনো উন্নতির লক্ষণ দেখা না যেত, তবে তার বিচার তাদের ওপর নেমে আসত। নির্ভুল যথার্থতার সঙ্গে অসীম পরমেশ্বর আজও সকল জাতির হিসাব রাখেন। যতক্ষণ তিনি করুণা করে অনুতাপের আহ্বান জানিয়ে যাচ্ছেন, ততক্ষণ এই হিসাব খোলা থাকবে। কিন্তু যখন সংখ্যাগুলি ঈশ্বর নির্ধারিত এক সীমায় পৌঁছে যায়, তখনই তার ক্রোধের কার্যক্রম শুরু হয়, হিসাব বন্ধ হয়ে যায়, ঐশ্বরিক সহিষ্ণুতার অবসান ঘটে।
সিস্টার হোয়াইট স্পষ্টভাবে বলেন যে ইজেকিয়েলের ১,৪৪,০০০ শীলকরণের চিত্রায়নের সময় লাউদিকীয় অ্যাডভেন্টিজমের বিরুদ্ধে ঈশ্বরের ক্রোধের কার্যক্রম শুরু হয় তখন, যখন তাদের অধর্মের পেয়ালা পূর্ণ হয় এবং সেই পেয়ালা চতুর্থ প্রজন্মে পূর্ণতায় পৌঁছে। এই সমস্ত তথ্য অষ্টম অধ্যায়ে শুরু হওয়া দর্শনের প্রেক্ষাপটে উপস্থাপিত হয়েছে, যা চারটি ক্রমশ তীব্রতর ঘৃণ্যতার চিত্র তুলে ধরে।
তিনি আমাকে বললেন, হে মনুষ্যপুত্র, এখন উত্তরের দিকে তোমার চোখ তোলো। তাই আমি উত্তরের দিকে আমার চোখ তুললাম, আর দেখলাম বেদির ফটকের উত্তরে প্রবেশ পথে ঈর্ষার সেই মূর্তি। তিনি আরও আমাকে বললেন, হে মনুষ্যপুত্র, তুমি কি দেখছ তারা কি করছে? এখানেই ইসরায়েলের গৃহ যে মহাঘৃণ্য কাজ করে, যাতে আমি আমার পবিত্র স্থান থেকে দূরে সরে যাই। কিন্তু তুমি আবার ফিরে দেখ, আর তুমি আরও বড় ঘৃণ্যতা দেখবে। তারপর তিনি আমাকে প্রাঙ্গণের দরজায় নিয়ে গেলেন, আর আমি যখন তাকালাম, দেখলাম দেওয়ালে একটি গর্ত। তখন তিনি আমাকে বললেন, হে মনুষ্যপুত্র, এখন দেওয়ালে খুঁড়ো। আর আমি যখন দেওয়ালে খুঁড়লাম, দেখলাম একটি দরজা। তিনি আমাকে বললেন, ভিতরে যাও এবং তারা এখানে যে দুষ্ট ঘৃণ্য কাজ করে তা দেখ। তাই আমি ভিতরে গিয়ে দেখলাম, আর দেখলাম নানা ধরনের সরীসৃপ, ঘৃণিত জন্তু এবং ইসরায়েলের গৃহের সব মূর্তি চারদিকে দেওয়ালে আঁকা আছে। আর তাদের সামনে ইসরায়েলের গৃহের প্রবীণদের ৭০ জন দাঁড়িয়েছিল, এবং তাদের মধ্যে শাফানের পুত্র ইয়াজানিয়া দাঁড়িয়েছিল। প্রত্যেকের হাতে তার ধূপদানি ছিল এবং ঘন ধূপের ধোঁয়া উঠছিল। তখন তিনি আমাকে বললেন, হে মনুষ্যপুত্র, তুমি কি দেখেছ ইসরায়েলের গৃহের প্রবীণেরা অন্ধকারে কি করে? প্রত্যেকে তার নিজের চিত্রাঙ্কিত কক্ষে, কারণ তারা বলে, প্রভু আমাদের দেখেন না, প্রভু পৃথিবী ত্যাগ করেছেন। তিনি আমাকে আরও বললেন, তুমি আবার ফিরে দেখ, তারা যে আরও বড় ঘৃণ্যতা করে তা দেখবে। তারপর তিনি আমাকে প্রভুর গৃহের যে ফটক উত্তরের দিকে ছিল তার দরজায় নিয়ে গেলেন, আর দেখলাম সেখানে নারীরা বসে তাম্মুজের জন্য কাঁদছিল।
তখন তিনি আমাকে বললেন,
হে মানুষপুত্র, তুমি কি এটি দেখেছ? তুমি আবার ফিরো, আর তুমি এগুলোর চেয়েও বড় ঘৃণ্য কাজ দেখবে। আর তিনি আমাকে প্রভুর গৃহের অন্তঃপ্রাঙ্গণে নিয়ে গেলেন, আর দেখ, প্রভুর মন্দিরের দরজায়, বারান্দা আর বেদির মধ্যে প্রায় ২৫ জন লোক ছিল। তাদের পিঠ প্রভুর মন্দিরের দিকে, আর তাদের মুখ পূর্ব দিকে, আর তারা পূর্ব দিকে সূর্যকে উপাসনা করছিল। তারপর তিনি আমাকে বললেন, হে মানুষপুত্র, তুমি কি এটি দেখেছ? যিহুদার গৃহের কাছে কি এটি তুচ্ছ বিষয় যে তারা এখানে এই ঘৃণ্য কাজগুলো করে? কারণ তারা দেশকে হিংসায় পূর্ণ করেছে এবং ফিরে এসে আমাকে ক্রোধান্বিত করতে উদ্যত হয়েছে, এবং দেখো, তারা তাদের নাকে ডাল তোলে। অতএব আমিও ক্রোধে আচরণ করব, আমার চোখ ছাড় দেবে না, আমি দয়া করব না। তারা আমার কানে উচ্চস্বরে চিৎকার করলেও আমি তাদের শুনব না। ইজেকিয়েল ৮:৫-১৮।
বেদির ফটকের প্রবেশপথে ঈর্ষার মূর্তি স্থাপনের প্রথম ঘৃণ্যতা ইজেকিয়েলকে দেখানো হওয়ার পর তাকে জানানো হয় যে ঈর্ষার মূর্তির চেয়েও বড় ঘৃণ্যতা তাকে দেখানো হবে। দ্বিতীয় ঘৃণ্যতা গুপ্তকক্ষসমূহ দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে,
যেখানে নেতৃত্ব, যাদের প্রাচীন পুরুষেরা হিসেবে উপস্থাপিত করা হয়েছে, প্রার্থনা নিবেদন করছে, যা ধূপ দ্বারা প্রতীকায়িত, এবং ঘোষণা করছে যে প্রভু পৃথিবীকে ত্যাগ করেছেন ও তাদের দেখেন না। কিন্তু ইজেকিয়েলকে জানানো হয় যে তিনি এগুলোর থেকেও আরও বড় ঘৃণ্যতা দেখবেন।
তৃতীয় জঘন্যতা তাম্মুজের জন্য কান্নারত নারীরা দ্বারা দেখানো হয়েছে, কিন্তু তারও চেয়ে আরও বড় এক জঘন্যতা রয়েছে, কারণ চতুর্থ জঘন্যতা চিহ্নিত করে ২৫ জন নেতার একটি দলকে, যারা মন্দিরের দিকে পিঠ ফিরিয়ে সূর্যকে উপাসনা করছে।
চতুর্থ ঘৃণ্যতার বর্ণনায় এই ঘোষণা করা হয় যে প্রবীণরা ভূমিটিকে হিংসায় পূর্ণ করেছে এবং তারা ফিরে এসে আমাকে ক্রোধান্বিত করতে উদ্যত হয়েছে। দেখ, তারা তাদের নাকে ডাল ধরেছে। প্ররোচনার দিন হল সে দিন যখন ঈশ্বরের ক্রোধের কার্যক্রম শুরু হয়, যেমনটি প্রাচীন ইসরায়েলের ক্ষেত্রে হয়েছিল, যখন তারা প্রতিশ্রুত দেশ সম্পর্কে যিহোশুয়া কলেবের বার্তা প্রত্যাখ্যান করেছিল। মোহর দেওয়ার বার্তা প্রত্যাখ্যান করা নির্দেশ করে যে জেরুসালেমের জন্য অধর্মের পাত্র পূর্ণ হয়েছে। যিহোশুয়া ও কলেব সেই ক্ষুদ্র দলকে প্রতিনিধিত্ব করেন, যারা বিশ্বস্ত অল্প সংখ্যক এবং যারা গির্জা ও ভূমিতে সংঘটিত ঘৃণ্য কাজগুলোর জন্য দীর্ঘশ্বাস ফেলে ও ক্রন্দন করে।
তখন মোশি ও হারুন ইসরায়েলীয়দের সমগ্র সমাবেশের সামনে মুখ থুবড়ে পড়লেন, আর নুনের পুত্র যিহোশুয়া এবং জেফুন্নেহর পুত্র কলেব, যারা সেই দেশ অনুসন্ধানকারী দলের মধ্যে ছিলেন, তারা নিজেদের পোশাক ছিঁড়ে ফেললেন এবং তারা ইসরায়েলীয়দের সমস্ত সমাবেশকে বললেন, যে দেশটি আমরা অনুসন্ধান করতে গিয়ে অতিক্রম করেছি সেটি অত্যন্ত উত্তম দেশ। যদি প্রভু আমাদের প্রতি প্রসন্ন হন, তবে তিনি আমাদের এই দেশে নিয়ে যাবেন এবং তা আমাদের দেবেন। এটি দুধ ও মধু প্রবাহিত হয় এমন দেশ। তোমরা কেবল প্রভুর বিরুদ্ধে বিদ্রোহ করো না, আর দেশের লোকদের ভয় করো না, কারণ তারা আমাদের জন্য খাদ্যস্বরূপ। তাদের আশ্রয় তাদের থেকে সরে গেছে এবং প্রভু আমাদের সঙ্গে আছেন, তাদের ভয় করো না। কিন্তু সমগ্র সমাবেশ তাদের পাথর ছুঁড়ে মারতে উদ্যত হল। তখন প্রভুর মহিমা সমাবেশের তাঁবুতে সমগ্র ইসরায়েলীয়দের সামনে প্রকাশ পেল, আর প্রভু মোশিকে বললেন, এই লোকেরা আর কতদিন আমাকে রাগাবে, এবং আমি তাদের মধ্যে যত চিহ্ন দেখিয়েছি তবু তারা আর কতদিন আমাকে বিশ্বাস করবে না। আমি তাদের মহামারী দিয়ে আঘাত করব, তাদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করব এবং তোমার মাধ্যমে তাদের চেয়ে বৃহত্তর ও শক্তিশালী একটি জাতি সৃষ্টি করব। গণনা পুস্তক ১৪:৫-১২।
গণনা পুস্তক এবং ইজেকিয়েলে বিদ্রোহীদের দ্বারা সৃষ্ট প্ররোচনা প্রকাশিত চিহ্নসমূহকে স্বীকার করতে বিদ্রোহীদের অস্বীকৃতির উপর ভিত্তি করে। মুসার সময় যে চিহ্নসমূহ প্রত্যাখ্যাত হয়েছিল সেগুলোই মিলারাইটদের ইতিহাসে ঈশ্বরের শক্তির প্রকাশকে প্রতিকায়িত করেছিল। প্রাচীন ইসরায়েল তাদের ভিত্তিগত ইতিহাসে তার শক্তির প্রকাশের চিহ্নসমূহ প্রত্যাখ্যান করে ঈশ্বরকে ক্রুদ্ধ করেছিল। ১,৪৪,০০০ সিল মোহরের সময় আধুনিক ইসরায়েলও সেই ভিত্তিগত ইতিহাসকেই প্রত্যাখ্যান করে, পিঠ ফিরিয়ে নেয়, যা চিহ্ন হওয়ার কথা ছিল, যার মাধ্যমে তারা শেষ দিনে পুনরাবৃত্ত মধ্যরাত্রির আহ্বানের ইতিহাসকে চিনে নিতে পারত।
ঈশ্বর বিদ্রোহীদেরকে ঈশ্বরের শক্তির প্রকাশের পুনরাবৃত্তি দেখার অনুমতি দেন, কারণ ঈশ্বরের শক্তির প্রকাশের সেই পুনরাবৃত্তি শুধু শেষ বৃষ্টি ছিল না, বরং সেই সত্য যা তারা যদি সত্যপ্রেমীদের মধ্যে থাকত তবে তাদের উদ্ধার করত।
ইজেকিয়েলের অষ্টম অধ্যায়ের ৪টি ঘৃণ্যতাকে লাওদিকীয় অ্যাডভেন্টিজমের ৪ প্রজন্মের প্রতীক হোসেত হিসেবে চিহ্নিত করা, শেষকালে যিহুদা গোত্রের সিংহ যে বার্তাটি সিল খুলে উন্মোচিত করেন তার একটি অংশ। প্রথম প্রজন্মের শুরু হয় ১৮৬৩ সালের বিদ্রোহের সঙ্গে এবং ২৫ বছর পরে ১৮৫৮ সালে গোপন কক্ষের প্রতীকের মাধ্যমে দ্বিতীয় প্রজন্মের সূচনাকে চিহ্নিতকারী বিদ্রোহ এসে উপস্থিত হয়। ৩১ বছর পরে ১৯১৯ সালে ডাব্লিউ প্রেসকটের দ্য ডক্ট্রিন অফ ক্রাইস্ট শীর্ষক গ্রন্থের প্রকাশ তৃতীয় প্রজন্মের সূচনা চিহ্নিত করে, যাকে ইজেকিয়েল তাম্মুজের জন্য বিলাপ্রত নারীদের রূপে উপস্থাপন করেছিলেন। এর ৩৮ বছর পর ১৯৯৭ সালে কোয়েশ্চেন্স অন ডক্ট্রিন বইটির প্রকাশের সাথে চতুর্থ প্রজন্ম আসে, যা সেই সময়কে শনাক্ত করে যখন বিদ্রোহীরা পূর্ব দিক থেকে উদ্ভূত সিলের বার্তার বিরুদ্ধে ফিরবে এবং সূর্যকে উপাসনা করবে।
আমরা লাওদিকীয় অ্যাডভেন্টিজমের বিদ্রোহের দ্বিতীয় প্রজন্ম নিয়ে বিবেচনা শুরু করব, যা ১৮৫৮ সালে মিনিয়াপোলিস জেনারেল কনফারেন্সে প্রকাশ পেয়েছিল।
মনে রাখা জরুরি যে ইজেকিয়েলের চারটি ঘৃণ্য কাজই জিরুসালেমে ঘটে। যদিও এগুলো বিদ্রোহের ক্রমোন্নত ইতিহাসকে প্রতিনিধিত্ব করে, তবুও এগুলো সর্বদা সেই শহরের ভেতরে ঘটে যাওয়া বিদ্রোহকেই উল্লেখ করে, যে শহরটি শেষ দিনগুলোতে লাউদিকীয় অ্যাডভেন্টিজমের প্রতিনিধিত্ব করে।
জিরুসালেমের ধ্বংসের একটি লক্ষণ হিসেবে খ্রিস্ট বলেছিলেন, অনেক মিথ্যা নবী উঠবে এবং তারা অনেককে বিভ্রান্ত করবে। মিথ্যা নবীরাও সত্যিই উঠেছিল, তারা লোকদের প্রতারিত করেছিল এবং অসংখ্য মানুষকে মরুভূমিতে নিয়ে গিয়েছিল। জাদুকর ও তান্ত্রিকরা অলৌকিক শক্তির দাবি করে লোকদের তাদের পিছু নিয়ে পর্বতের নির্জন প্রদেশে টেনে নিয়েছিল, কিন্তু এই ভবিষ্যৎবাণী শেষকালের জন্যও বলা হয়েছিল। এই লক্ষণটি দ্বিতীয় আগমনের চিহ্ন হিসেবেও দেওয়া হয়েছে। এখনও মিথ্যা খ্রিস্টরা ও মিথ্যা নবীরা তার শিষ্যদের প্রলুব্ধ করতে লক্ষণ ও আশ্চর্যকর্ম দেখাচ্ছে। আমরা কি শুনি না সেই ডাক, দেখ তিনি মরুভূমিতে আছেন? খ্রিস্টকে পাওয়ার আশায় কি হাজার হাজার লোক মরুভূমিতে যায়নি? আর হাজারো সমাবেশ থেকে, যেখানে মানুষ মৃত আত্মাদের সঙ্গে যোগাযোগ আছে বলে দাবি করে, আজ কি শোনা যাচ্ছে না এই আহ্বান, দেখ তিনি গোপন কক্ষে আছেন? এটাই সেই দাবি যা আত্মবাদ তুলে ধরে। কিন্তু খ্রিস্ট কি বলেন, বিশ্বাস করো না, কারণ যেমন বিদ্যুৎ পূর্ব দিক থেকে নির্গত হয়ে পশ্চিম পর্যন্ত দেখা যায়, তেমনই হবে মনুষ্যপুত্রের আগমন। দ্য ডিজায়ার অফ এইজেস 631।
গোপন কক্ষগুলি আত্মাবাদের প্রতীক, এবং ইজেকিয়েলের অষ্টম অধ্যায়ের দ্বিতীয় ঘৃণ্য কাজটি মন্দিরের ভেতরেই ঘটে, যেখানে পার্থিব চিত্রগুলো গোপনে দেওয়ালে ঝুলিয়ে রাখা হয়েছিল।
তাই আমি ভিতরে গিয়ে দেখলাম, আর দেখ সমস্ত রকমের সরীসৃপ, ঘৃণ্য জন্তু এবং ইসরায়েলের গৃহের সব মূর্তি চারিদিকের দেয়ালে অঙ্কিত, আর তাদের সামনে ইসরায়েলের গৃহের প্রবীণদের 70 জন দাঁড়িয়েছিল এবং তাদের মাঝখানে শাফানের পুত্র জাজ নিয়া দাঁড়িয়েছিল। প্রত্যেকের হাতে তার ধূপ প্রদান আর ধূপের ঘন ধোঁয়ার মেঘ উঠছিল। তখন তিনি আমাকে বললেন, হে মনুষ্যপুত্র, তুমি কি দেখেছ ইসরায়েলের গৃহের প্রবীণরা অন্ধকারে কি করে, প্রত্যেকে তার চিত্রকুঠুরিতে? কারণ তারা বলে, প্রভু আমাদের দেখে না, প্রভু পৃথিবী ত্যাগ করেছেন। ইজেকিয়েল 8:10-12।
ইজেকিয়েল পবিত্র স্থানের দেয়ালে চিত্রিত ইসরায়েলের গৃহের বিগ্রহগুলি দেখেন, কিন্তু তাকে স্পষ্টভাবে বলা হয় যে এই বিদ্রোহটি প্রবীণদের প্রত্যেকের চিত্রকল্পের প্রকোষ্ঠয়ের ভিতরেও ঘটছে। শারীরিক মন্দিরের ভিতরের বিদ্রোহ মানব মন্দিরের ভিতরের বিদ্রোহকে চিহ্নিত করে।
জগতের ক্রেতা ও বিক্রেতাদের থেকে মন্দিরকে শুদ্ধ করার সময় যিশু ঘোষণা করলেন যে তার মিশন হল পাপের কলুষতা, পার্থিব আকাঙ্ক্ষা, স্বার্থপর লালসা, আত্মাকে কলুষিত করে এমন অসৎ অভ্যাস থেকে হৃদয়কে শুদ্ধ করা। মালাখি 3:1-2 উদ্ধৃত, যুগের আকাঙ্ক্ষা 1681।
দ্বিতীয় ঘৃণ্যতা ছিল এমন এক অধার্মিকতার প্রকাশ যা গির্জার অভ্যন্তরে যেমন, তেমনি গির্জার অভিভাবক হওয়ার কথা যাদের, সেই প্রবীণদের মনেও বিদ্যমান ছিল। সেখানে যে অধার্মিকতা প্রকাশিত হয়েছে তা প্রেতাত্মাবাদের অধার্মিকতা। নোহের যুগে যখন মানুষের হৃদয়ের প্রতিটি কল্পনা চিন্তা মন্দ ছিল, তখন প্রলয়পূর্ব লোকেরা তাদের অধর্মের পেয়ালা পূর্ণ করে ফেলেছিল,
এবং ঈশ্বর দেখলেন যে পৃথিবীতে মানুষের দুষ্টতা অত্যন্ত বেড়ে গেছে এবং তার হৃদয়ের চিন্তাভাবনার প্রত্যেক প্রবণতা সর্বদাই কেবল মন্দ। উৎপত্তি 6:9।
দ্বিতীয় প্রজন্ম চিহ্নিত করে কখন স্পিরিচুয়ালিজম জিরুসালেমের নেতাদের মধ্যে যেমন, তেমনি লাউদিকিয়ান অ্যাডভেন্টবাদের প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেও প্রবেশ করেছিল। ইসরায়েলের গৃহের প্রবীণরা যা অন্ধকারে তাদের চিত্রকল্পের প্রকোষ্ঠে করেছে, তা চিহ্নিত করে যে তাদের হৃদয়ের ভাবনার প্রত্যেক কল্পনা কেবলই মন্দ ছিল। সিস্টার হোয়াইট স্পষ্ট করে বলেছেন যে জিরুসালেমের ধ্বংস পৃথিবীর শেষকে প্রতিনিধিত্ব করে, এবং নোয়ার যুগের প্লাবনের সাক্ষ্যও পৃথিবীর শেষকে প্রতিনিধিত্ব করে। শেষকালে যারা সত্যের দ্বারা পবিত্র হতে অস্বীকার করে তারা স্পিরিচুয়ালিজমে গ্রাসিত হয়, যেমনটি ইজেকিয়েলের অষ্টম অধ্যায়ের দ্বিতীয় ঘৃণ্য কাজ দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে।
ইজেকিয়েলে বর্ণিত দ্বিতীয় জঘন্যতা 1888 সালে উত্থিত বিদ্রোহকে প্রতিনিধিত্ব করে এবং তা দ্বিতীয় প্রজন্মের প্রতীকে পরিণত হয়, কিন্তু এরও অধিক 1888 এবং এটি যা কিছু নির্দেশ করে বা যার দ্বারা এটি নির্দেশিত 2001 সালের 11 সেপ্টেম্বর পুনরাবৃত্ত হয়েছিল। সিস্টার হোয়াইট স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে 1888 সালে প্রকাশিত বাক্যের 18 অধ্যায়ের শক্তিশালী স্বর্গদূত অবতীর্ণ হয়েছিলেন, এবং অতবব
সেই ইতিহাস এমন এক সময়কে নির্দেশ করে যখন নিউ ইয়র্ক সিটির বিশাল অট্টালিকাগুলো ঈশ্বরের এক স্পর্শে ভূপাতিত হওয়ার কথা ছিল এবং প্রকাশিত বাক্যের ১৮ অধ্যায়ের ১ থেকে ৩ পদ পূর্ণ হওয়ার কথা ছিল।
পূর্বধারণাজনিত মতামত ত্যাগ করতে এবং এই সত্য গ্রহণ করতে অনিচ্ছা, এটি মিনিয়াপোলিসে ভাই ওয়াগনার ও জোন্সের মাধ্যমে প্রভুর বার্তার বিরুদ্ধে প্রকাশিত বিরোধিতার বৃহৎ অংশের মূলে ছিল। ওই বিরোধিতাকে উস্কে দিয়ে শয়তান আমাদের লোকদেরকে বৃহৎ মাত্রায় পবিত্র আত্মার সেই বিশেষ শক্তি থেকে বঞ্চিত করতে সফল হয়েছিল যা ঈশ্বর তাদের দিতে ব্যাকুল ছিলেন। শত্রু তাদের সেই সামর্থ্য অর্জন করতে বাধা দিয়েছিল যা পৃথিবীতে সত্য পৌঁছে দেওয়ার কাজে তাদের হতে পারত, যেমন পেন্টেক্সটের পর প্রেরিতরা তা প্রচার করেছিলেন যে আলো তার মহিমায় সমগ্র পৃথিবীকে আলোকিত করার কথা। সেই আলোকে প্রতিরোধ করা হয়েছে এবং আমাদের নিজেদের ভাইদের কার্যকলাপের দ্বারা তা বহুলাংশে পৃথিবী থেকে দূরে রাখা হয়েছে। নির্বাচিত বার্তাসমূহ খণ্ড ১ ২৩৩।
১৮৭৮ সালের ইতিহাস। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যে শেষ বৃষ্টির বার্তা এসেছিল সেটি কীভাবে প্রত্যাখ্যাত হয়েছিল তার একটি উদাহরণ প্রদান করেছিল। ১৮৭৮ হল লাওদিকি অ্যাডভেন্টবাদের দ্বিতীয় প্রজন্মের একটি প্রতীক যা ইজেকিয়েলের দ্বিতীয় ঘৃণ্য কর্ম দ্বারা প্রতিনিধিত্ব করা হয় এবং সেই ইতিহাসে ইজেকিয়েলের ৭০ প্রবীণের দ্বারা প্রতিকায়িত এক বিদ্রোহকে শনাক্ত করা হয়। তাদের সেই বিদ্রোহ আত্মবাদকে প্রতিনিধিত্ব করেছিল এবং নোয়ের সময়ে অনুগ্রহের সময়ের পেয়ালা পূর্ণ হয়ে যাওয়ার সঙ্গে সমান্তরাল ছিল। বার্তাটির প্রত্যাখ্যান নেতৃত্বের দ্বারা শেষ বৃষ্টির বার্তার প্রত্যাখ্যানকে চিত্রিত করেছিল যার উদ্দেশ্য ছিল ইসলামের তৃতীয় হায়ের আগমনকে শনাক্ত করা।
পরবর্তী বৃষ্টি ঈশ্বরের লোকদের ওপর বর্ষিত হবে। এক পরাক্রান্ত স্বর্গদূত স্বর্গ থেকে নেমে আসবেন এবং সমগ্র পৃথিবী তার মহিমায় আলোকিত হবে। রিভিউ অ্যান্ড হেরাল্ড এপ্রিল ২১ ১৮৯০ অঙ্ক।
১৮৮৮ সালে যে নেতৃত্ব বার্তাটি প্রত্যাখ্যান করেছিল তারা ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর ইসলামের বার্তা প্রত্যাখ্যানের প্রতিরূপ ছিল, কিন্তু ঈশ্বর এমন এক শক্তির প্রকাশ ঘটানোর ইচ্ছা করেন যা সেই নেতারা তাদের ওপর তার বিচারের অংশ হিসেবে প্রত্যক্ষ করবেন। শেষ বৃষ্টির শক্তির প্রকাশ মোহরকরণের সময়কালের শেষে ঘটে। এটি ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর শুরু হয়েছিল, কিন্তু প্রকাশিত বাক্য ১১ অধ্যায়ের সাড়ে তিন দিনের শেষে যখন মহা ভূমিকম্প আসে তখন এটি চূড়ান্তে পৌঁছে।
১৮৮৮ সালের বার্তাটি ছিল লাওদিকীয় বার্তা, একদা নির্বাচিত জনগণের জন্য শেষ আহ্বান যারা তখন উপেক্ষিত হওয়ার প্রক্রিয়ার মধ্যে ছিল।
এ টি জোন্স এবং ই জে ওয়াগনার আমাদের যে বার্তাটি দিয়েছেন সেটি লাওদিকিয়ার মণ্ডলীর প্রতি ঈশ্বরের বার্তা এবং যে কেউ সত্যে বিশ্বাস করার দাবি করে তবু ঈশ্বর দত্ত আলোর কিরণ অন্যদের প্রতি প্রতিফলিত করে না তার জন্য দুর্ভোগ। দ্য ১৮৮৮ মেটিরিয়ালস ৫৩৪।
১৮৪৮ সালের বার্তাটি সেই বার্তার প্রতিনিধিত্ব করেছিল যা চিহ্নিত করেছিল যে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটির বৃহৎ অট্টালিকাগুলো ভেঙে ফেলা হলে লাওদিকিয়ার মণ্ডলীর প্রতি সোজাসাপটা সাক্ষ্য প্রদান করা হবে, আর সেই সোজাসাপটাকেই তৃতীয় হায়ের ইসলামের বার্তা যা পশ্চাদপতিত জনগণের ওপর শ্বাস প্রবাহিত করা হলে তাদেরকে এক মহাশক্তিশালী সেনাবাহিনী হিসেবে জীবিত করে তোলার ক্ষমতা রাখে।
আমাদের গির্জা ও প্রতিষ্ঠানসমূহের কাছে ঘুমন্তদের জাগাতে একটি স্পষ্ট সাক্ষ্য পৌঁছে দিতে হবে। প্রভুর বাক্য বিশ্বাস করে মান্য করা হলে ধারাবাহিক অগ্রগতি সাধিত হবে। আসুন এখন আমাদের মহাপ্রয়োজন দেখি। শুষ্ক অস্থিতে তিনি প্রাণের শ্বাস না ফুঁকে দেওয়া পর্যন্ত প্রভু আমাদের ব্যবহার করতে পারেন না। আমি এই কথাগুলো বলতে শুনলাম, হৃদয়ে ঈশ্বরের আত্মার গভীর কার্য না হলে তার জীবনদানকারী প্রভাব ব্যতীত সত্য মৃত অক্ষরে পরিণত হয়। রিভিউ অ্যান্ড হেরাল্ড ১৮ নভেম্বর ১৯০২।
১৮৮৮ সাল অ্যাডভেন্টিজমের দ্বিতীয় প্রজন্মের সূচনা চিহ্নিত করে, তবে এটি শেষ সময়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ এমন এক ভবিষ্যৎবাণীমূলক রেখাও প্রদান করে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যারা এই বিশ্বাস গ্রহণ করেছিল যে ইসলামের পৃথিবীর পশুর ওপর আক্রমণ ভবিষ্যৎবাণীর পূরণ ছিল, ঈশ্বর তাদের পুরনো পথে ফিরিয়ে নিয়েছিলেন। ঈশ্বরের লোকদের উইলিয়াম মিলারের রত্নসম সত্যগুলিতে ফিরে যেতে এবং ভিত্তিমূল সত্যগুলোর শিক্ষা গ্রহণ করতে হতো, যার মধ্যে প্রথম ও দ্বিতীয় হাই এর পূরণ অন্তর্ভুক্ত ছিল, যা ফলত সেই সময় তৃতীয় হাইয়ের আগমনকে প্রতিষ্ঠিত করেছিল।
একবার তারা সেই পুরনো পথে ফিরে এলে তাদের হাবাক্কুকের দুই ফলকের পবিত্রত দেখার জন্য পরিচালিত করা হয়েছিল।
হাবাক্কুকের দুটি ফলকের বিরুদ্ধে ১৮৩৩ সালের বিদ্রোহ, যা মিলারের রত্নসমূহ এবং একই সঙ্গে অ্যাডভেন্টিজমের ভিত্তি, একটি এমন বিদ্রোহের আদর্শরূপ ছিল যা ১১ সেপ্টেম্বর ২০০১ পুনরাবৃত্তি হয়েছিল, কারণ আবারও লাওদিকীয় অ্যাডভেন্টিজমের নেতৃত্বকে মিলারের রত্নসমূহ সমুন্নত রাখার বা সেগুলো প্রত্যাখ্যান করার সুযোগ দেওয়া হয়েছিল। ইজেকিয়েল অষ্টম অধ্যায়ে উপস্থাপিত অ্যাডভেন্টিজমের চারটি প্রজন্মই ১১ সেপ্টেম্বর ২০০১ লাওদিকীয় অ্যাডভেন্টিজমের ওই বিদ্রোহকেও প্রতিনিধিত্ব করছে।
পরবর্তী নিবন্ধে আমরা লাওদিকীয় অ্যাডভেন্টিজমের দ্বিতীয় প্রজন্মকে চিহ্নিত করার কাজ অব্যাহত রাখব।
ঈশ্বর মানুষকে এমন অনুরাগ দিয়ে সৃষ্টি করেছেন যা অনন্ত বাস্তবতাকে আলিঙ্গন করতে সক্ষম। এই অনুরাগগুলোকে শুদ্ধ ও পবিত্র, সমস্ত পার্থিবতা থেকে মুক্ত রাখবার কথা ছিল, কিন্তু মানুষ তাদের বিবেচনা থেকে অনন্তকে হারিয়ে ফেলেছে। ঈশ্বর আলফা ও ওমেগা, আদি ও অন্ত, যিনি প্রত্যেক আত্মার নিয়তি নিজের হাতে ধারণ করেন, তাকে মানুষ ভুলে গেছে। নিজেদেরকে জ্ঞানে পরাক্রমশালী ভেবে মানুষ ঈশ্বরের দৃষ্টিতে নিজেদেরকে সর্বনিম্ন স্তরে নামিয়ে এনেছে। মানুষের মন পার্থিব হয়ে গেছে, ঐশ্বরিকতার ছাপ প্রকাশ করার বদলে তা মানবতার ছাপই প্রকাশ করছে। মনের প্রকোষ্ঠে পার্থিব চিত্রাবলী দেখা যায়। নোয়াহের যুগে যে অবক্ষয়কর আচরণসমূহ প্রচলিত ছিল, যা সেই যুগের অধিবাসীদের পরিত্রাণের আশার বাইরে ঠেলে দিয়েছিল, আজ তা দেখা যায়। সময়ের লক্ষণসমূহ, ১৮ ডিসেম্বর ১৯০১।